এখন মুকাররম মুবাশ্বির আহমদ কাহলুন সাহেব মুফতি সিলসিলা আলিয়া আহমদিয়া রাবোয়া বক্তব্য রাখবেন এবং তার বক্তৃতার বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে হযরত মসীহে মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
হে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, তুমি ঘোষণা করে দাও, হে লোক সকল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। এমনটি হলে তিনিও তোমাকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ পরম ক্ষমাশীল, বারবার কৃপাকারী। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শের অনুসরণ করেছেন, তার কয়েকটি উপমা বা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত ভাই আব্দুর রহমান সাহেব কাদিয়ানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে যত্নের সাথে অজু করতেন, প্রত্যেক অঙ্গকে তিন তিনবার করে ধুতেন, মাথার কেবল সামনের অংশে তিনি মাসাহ করতেন, পবিত্র দাড়িতে খিলাল করতেন এবং মোজার উপর মাসাহ করতেন। কখনো কখনো যখন তিনি মোজা খুলে পা ধুতেন তখন পায়ের আঙ্গুলের মধ্যেও ভালো করে তিনি খিলাল করতেন বা আঙ্গুলের মাঝখানে অংশ ধুতেন, আঙ্গুল দিয়ে ভালোভাবে তিনি দাঁত মাজতেন, এমনকি মাড়িও খুব ভালোভাবে তিনি পরিষ্কার করতেন। হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম সাধারণভাবে সবসময় অযুক অবস্থায় থাকতেন, যখনও তিনি শৌচাগার থেকে আসতেন অযু করতেন, কেবলমাত্র এছাড়া যে যখন তিনি অসুস্থ হন বা অন্য কোনো কারণে তিনি অযু করা থেকে যদি বিরত থাকতেন বা স্বাস্থ্যগত কারণে। হযরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত সাহেব মিসওয়াক করতে খুবই পছন্দ করতেন। বাবলা গাছের তাজা ডাল দিয়ে তিনি মিসওয়াক করতেন। যদিও অজুর সময় শুধু আঙুল দিয়েই দাঁত মেজে নিতেন বা মিসওয়াক করে নিতেন। কয়েকবার আমাকে দিয়েও মিসওয়াক আনিয়েছেন, আর অন্যান্য খাদেমদের দিয়েও কখনো কখনো আনিয়ে নিতেন। অনেক সময় তিনি অজু ছাড়া নামাজ এবং অজু ছাড়া অন্য সময়ও তিনি ব্যবহার করতেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একদিন পারিবারিক বিষয়াদির ডায়েরি লিখে তা পত্রিকায় ছাপিয়েছিলেন যে হযরত সাহেব মিসওয়াক করা খুবই পছন্দ করতেন। মিসওয়াক ছাড়াও দিনের বিভিন্ন সময় তিনি কয়েকবার দাঁত পরিষ্কার করতেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও এমনটি ছিল। অতএব তাই সবার এদিকে মনোযোগ দেওয়া উচিত। হযরত মৌলভী মোহাম্মদ ইব্রাহিম সাহেব বাকাপুরি বর্ণনা করেন, একবার আসরের নামাজের সময় হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছিলেন, আর হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম ইমামের অনুসরণের এমন উন্নত আদর্শ দেখিয়েছেন, এমন আদর্শ যা আমাদের প্রায় কেউই দেখাতে পারেনি, আমাদের মুসল্লিদের মধ্যে হতে কেউই দেখাতে পারেনি। অর্থাৎ হযরত খলিফা আউয়াল তার বার্ধক্যের কারণে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে বা উঠতে কিছুটা বিলম্ব করছিলেন। আমরা সব মুক্তাদি বা মুসল্লি দণ্ডায়মান হই ঠিকই, কিন্তু হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম সেভাবেই বসে থাকেন, এবং যেভাবে ধীরে ধীরে মৌলভী সাহেব দাঁড়িয়েছেন ঠিক তেমনি ভাবে এর তারপরে মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালামও ধীরে ধীরে দাঁড়িয়েছেন। হযরত আব্দুস সাত্তার সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দাবি করার পূর্বে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম জোহর আসর মাগরিব ও ইশার নামাজ নিয়মিত পড়াতেন, আর আমরা কেবল তিনজন মানুষ তার পিছনে নামাজ পড়তাম। তিনি অত্যন্ত বিগলিত চিত্তে প্রত্যেক বেলার নামাজ পড়তেন, বিনয় নম্রতা ও আকুতি মিনতি সহ তিনি নামাজ পড়তেন। যেভাবে কোনো শিশু তার পিতামাতার কাছে কেঁদে কেঁদে কোনো জিনিস চায়, এমন নামাজ আমরা যারা মুক্তাদি বা মুসল্লি তাদের উপর এমন নামাজের সুগভীর প্রভাব পড়ত। হযরত মৌলভী মোহাম্মদ জি সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আকদেস মসীহ মাউদ আলাইহিস সালাম পাঁচ বেলা বা পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ প্রথম ওয়াক্তেই পড়তেন। সকালের নামাজ অর্থাৎ ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকতেই তিনি পড়তেন, এবং ইশার নামাজ বেশ বিলম্ব করে তিনি পড়তেন। হযরত উম্মুল মুমিনিন বর্ণনা করেন যে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজের ফরজ নামাজের প্রথম সুন্নত ঘরে পড়ে যেতেন, এবং ফরজের পরের সুন্নত তিনি সাধারণত ঘরে এসে পড়তেন, আর কখনো কখনো তিনি মসজিদেও পড়তেন। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম পাঁচ বেলা নামাজ ছাড়াও তিনি সাধারণভাবে দু ধরনের নফল নামাজ নিয়মিত পড়তেন, এক ইশাকের নামাজ দু বা চার রাকাত যা তিনি কখনো কখনো পড়তেন, আর দ্বিতীয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ আট রাকাত যা তিনি নিয়মিত পড়তেন, সবসময় পড়তেন। শুধুমাত্র যদি তিনি গুরুতর অসুস্থ থাকতেন তাহলে হয়তো পড়তেন না, কিন্তু এমন অবস্থায়ও তিনি তাহাজ্জুদের সময় বিছানায় শুয়ে শুয়ে দোয়া করতেন, আর জীবনের শেষ প্রান্তে শেষ বয়সে দুর্বলতার কারণে সাধারণত তিনি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরত মাস্টার নজির হোসেন সাহেব বর্ণনা করেন যে হযরত মসীহ মওউদ আলাইহি সালাতু ওয়াসসালাম একবার জেহলাম যাওয়ার পথিমধ্যে লাহোরে আমার দাদা হযরত মিয়া চিরাগদ্দিন সাহেব মরহুম, যিনি লাহোরের সম্ভ্রান্ত একজন রহিস ছিলেন, তার বাড়ি মুবারক মঞ্জিলে অবস্থান করেন এবং তিনি সেখানেই রাত্রি যাপন করেন। একটি কক্ষে হুজুরের ঘুমানোর জন্য ব্যবস্থা করা, শোবার জন্য ব্যবস্থা করা হয়। এই অধম সেই কক্ষের দরজার বাইরের দালানে শুয়ে পড়েছিলাম। রাত প্রায় তিনটার সময় আমি যখন জাগলাম বা আমার ঘুম ভাঙল, তখন কক্ষের মধ্যে দেখি হুজুর নামাজ পড়ছেন। রাত আমিও উজু করে হুজুরের পেছনে কিছুটা দূরত্বে নামাজ পড়তে আরম্ভ করলাম। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যেভাবে হুজুর দীর্ঘ কিয়াম, রুকু ও সিজদা করেন, কিন্তু আমি তার মতো করতে পারিনি। শুধু দু রাকাত নামাজ পড়তে গিয়েই আমি চরম ক্লান্ত হয়ে পড়ি, আর হুজুর তখনও সেই প্রথম রাকাতেই ছিলেন যে রাকাতে আমি হুজুরের সাথে নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম। হযরত কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব পেশাওয়ারি বর্ণনা করেন, 1904 সালে যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মোকদ্দমায় হাজিরা দেওয়ার জন্য গুরুদাসপুর অবস্থান করছিলেন, একবার রাতের বেলা বৃষ্টি শুরু হয়। তখন হযরত আকদেস বাড়ির ছাদে অবস্থান করছিলেন, সেখানে একটি ছাউনিও ছিল। বৃষ্টি শুরু হলে হুজুর সেই ছাউনিতে প্রবেশ করতে গেলে দেখেন, কিন্তু সেই ছাউনির দরজার মুখে মলভি আবদুল্লাহ সাহেব, কিমালপুর জেলার মলভি আবদুল্লাহ সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ছেন। তাকে দেখে তিনি আলাইহিস সালাম দরজার বাইরেই দাঁড়িয়ে থাকেন আর বৃষ্টির মাঝে সেভাবেই দাঁড়িয়ে থাকেন। এরপর মলভি আবদুল্লাহ সাহেব যখন তার নামাজ শেষ করেন, তখন তিনি সেই ছাউনিতে প্রবেশ করেন।
হযরত মিজাদিন মোহাম্মদ সাহেব লঙ্গরওয়ালের অধিবাসী, তিনি স্বল্প বয়সেই বয়স থেকে তার কাছে আসতেন। হুজুরের দাবির পূর্বের যুগের কথা এটি। তিনি বর্ণনা করেন, আমি যখন হযরত সাহেবের কাছে ঘুমাতাম, তিনি তাহাজ্জুদের জন্য আমাকে জাগাতেন না, কিন্তু ফজরের নামাজের জন্য অবশ্যই উঠাতেন। আর যেভাবে জাগাতেন তা হল পানিতে আঙ্গুল ডুবিয়ে পানির হালকা ছিটা বৃষ্টির ফোঁটার মতো ফেলতেন আমার মুখে। আমি একবার নিবেদন করলাম যে আপনি আমাকে ডাক দিয়ে কেন জাগান না, পানি দিয়ে কেন আমাকে জাগ্রত করেন। তিনি উত্তরে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমনটি করতেন। তার জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বা তার আদর্শে এমনভাবে রঙিন ছিল যে হযরত সৈয়দ সরওয়ার শাহ সাহেব বর্ণনা করেন, এক অধিবেশনে তিনি বলেন যে আমরা বারবার পরীক্ষা করেছি, অভিজ্ঞতা করেছি যে যে কথার প্রতি আমরা আকৃষ্ট হই বা আমাদের আকর্ষণ থাকে, সে বা যা আমরা পছন্দ করি সেটি সন্ধান করলে অবশ্যই হাদিসে পাওয়া যায়, তার আমরা পূর্বে সে পূর্ব থেকে সে হাদিস জানি বা না জানি। হযরত মৌলভী আব্দুল করিম সিয়ালকোটি সাহেব বর্ণনা করেন, একদিন আসরের নামাজের পর যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম ঘরে ফিরে যাচ্ছিলেন, বাড়ি যাচ্ছিলেন, তখন এক ভিখারি ক্ষীণ কণ্ঠে বলে যে আমি ভিখারি, আমি আমার কিছু প্রয়োজন। হুজুরের তখন গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল, আর অন্যান্য মানুষের আওয়াজে তার স্বর বা কণ্ঠ হারিয়ে যায়, নামাজের পর উঠে হুজুর মানুষের সাথে কিছু না কিছু কথা বলতেন, কিন্তু তার চলে যাওয়ার কথা তিনি বুঝতে পারেননি কথা বলার কারণে। ঘরে ফিরে যাওয়ার পর সেই ক্ষীণ কণ্ঠ যা তার কানে পড়েছিল এটি তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি স্বল্প সময়ের ভিতরেই ফিরে আসেন এবং খলিফা নুরুদ্দিন সাহেবকে ডেকে বলেন যে এক ভিখারি এসেছিল, দেখো কোথায় সে। সেই ভিখারি তার মসিমদের চলে ঘরে যাওয়ার পর চলে যায়, ফিরে যায়। খলিফা সাহেব সেই ব্যক্তিকে অনেক তালাশ করলেন কিন্তু কিছু জানতে পারেননি। সন্ধ্যার সময় নামাজ পড়ে ও রীতি অনুসারে তিনি বসেন, সেই ভিখারি আসে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম খুব দ্রুত জেব থেকে কিছু বের করে তার হাতে রেখে দেন। এমন মনে হচ্ছিল যে তিনি এতটাই আনন্দিত ছিলেন, তাকে এতটা আনন্দিত মনে হচ্ছিল যেন তার উপর থেকে কোনো বোঝা অপসারণ করা হয়েছে। অল্প কয়েকদিন পর বা কিছুদিন পর একদিন কথা বলতে গিয়ে তিনি বলেন যে সেদিন সেই ভিখারিকে যখন আমি খুঁজে পাইনি আমার হৃদয় এমন বোঝা ছিল এর যে আমাকে চরমভাবে অস্থির করে রেখেছিল, আর আমার আশঙ্কা ছিল যে হয়তো কোনো পাপ হয়ে গেছে বা অন্যায় হয়ে গেছে যে সেই ফকিরের দিকে দৃষ্টি দেয়নি আর আমি তারা তড়িঘড়ি ঘরে চলে যাই। আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞ যে সে সন্ধ্যায় ফিরে এসেছে, নতুবা আল্লাহই জানেন যে আমি কত অস্থিরতার ভিতর পড়ে থাকতাম। আর আমি দোয়া করেছিলাম যে আল্লাহ যেন তাকে ফিরিয়ে আনেন। হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেক বেশি সদকা খয়রাত করতেন। সচরাচর এত গোপনে তিনি সদকা খয়রাত করতেন যে আমরাও জানতে পারতাম না, বরং জীবন সায়ান্নে বা জীবনের শেষ অংশে যত টাকা পয়সা আসত তার এক দশমাংশ সৎকার জন্য পৃথক করে তিনি রেখে দিতেন আর তা থেকে সবসময় সৎকার করা অব্যাহত রাখতেন। তিনি বলেন যে এর অর্থ এই নয় যে দশমাংশের বেশি দিতেন না, বরং এর চেয়েও বেশি তিনি দান করতেন, দান খয়রাত করতেন। তিনি বলতেন কোনো কোনো সময় খরচাদি বেশি হয়ে থাকে, তখন মানুষ সৎকার দিতে গিয়ে উদাসীন্য প্রদর্শন করে, কিন্তু সৎকার টাকা যদি শুরুতেই পৃথক করে রেখে দেওয়া হয় তাহলে আর আলস্য হয় না, কেননা সেই টাকা তখন আর অন্য জায়গায় খরচ হতে পারে না যদি আলাদা করে রেখে দেওয়া হয়। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জনাব শেখ মোহাম্মদ নসিফ সাহেব যিনি কাদিয়ানের বদর পত্রিকার অফিসে মাসিক ১২ রুপিয়াতে চাকরি করতেন, হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম পুত্র নাসির আহমদ দান করলেন এই পুত্র স্বল্প বয়সেই ইন্তেকাল করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরহুম নাসির আহমদের জন্য একজন ধাত্রীর প্রয়োজন অনুভব করলেন। ইরফানি সাহেব বলেন যে আমি শেখ মোহাম্মদ নসিব সাহেবকে বললাম যে এই সুযোগে তুমি তোমার স্ত্রীর খিদমত উপস্থাপন করো। আমার পরামর্শকে শেখ সাহেব সম্মানের সাথে গ্রহণ করলেন এবং তিনি এই সুযোগ পেলেন আর তাঁর স্ত্রী সাহেবজাদা নসির আহমদ সাহেবকে দুধ পান করানোর কাজ আরম্ভ করেন, দুধ পান করানো আরম্ভ করেন। এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথায় জিজ্ঞেস করলেন শেখ সাহেব কত বেতন পান। তিনি যখন জানতে পারেন যে মাত্র মাসিক ১২ রুপিয়া তিনি বেতন পান, তিনি অনুধাবন করলেন যে এত অল্প বেতনে হয়তো তার ঘর চলে না, সংসার চলে না। যদিও সেটি আমি শব্দটা বুঝতে পারিনি, যদিও সেটি সস্তার যুগ ছিল, কিন্তু হযরত আকদাস অনুভব করলেন যে একদিন একদিন তিনি তার ঘরে ২০-২৫ রুপিয়ার একটি থলে ছুঁড়ে ফেলে দেন ভিতরে। শেখ সাহেব বুঝতে পারেন নাই যে এই টাকা কোথেকে এসেছে। অবশেষে তিনি জানতে পেরেছেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার অসচ্ছলতার কথা চিন্তা করে এই রুপিয়া রেখে দিয়েছেন যেন তার কোনো কষ্ট না হয় আর স্বাচ্ছন্দ্যে সংসার চলে। তিনি এই রুপিয়া অলংকার বানানোর পেছনে ব্যয় করেন, কেননা তখন তার পানাহারের সকল প্রয়োজন হযরত মসীহ ইসলামের ঘর থেকেই পূরণ হচ্ছিল। একবারকার কথা, এক মৌলবী কাদিয়ান আসে আর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে বিতর্ক আরম্ভ করে, বহস আরম্ভ করে। তিনি তার সকল প্রশ্নের উত্তর দেন, সে যখন কোন উত্তর খুঁজে পায়নি মৌলবী তখন সে নীরব হয়ে যায়, নির্বাক হয়ে যায়। হুজুর তাকে জিজ্ঞেস করলেন মৌলবীকে যে মৌলবী সাহেব, আপনি হয়তো এখন কথা বুঝে গেছেন আর কথা স্পষ্ট হয়ে গিয়ে থাকবে আপনার সামনে। মৌলবী সাহেব উত্তরে বললেন যে হ্যাঁ, আমি বুঝে গেছি যে আপনি দাজ্জাল, নাউজুবিল্লাহ। কেননা দাজ্জালের একটি বৈশিষ্ট্য যা উল্লেখ করা হয়েছে হাদিসে, তা হল সে বিতর্কে অন্যের মুখ বন্ধ করে দেবে। তার এই অবমাননাকর উক্তি বা মন্তব্য শুনে হযরত মসীহ ইসলাম আর কিছুই বলেননি, অমলি চলে যায়। অমৃতসরে গিয়ে সে একটি বিজ্ঞাপন ছাপিয়েছে আর তাতে এই ঘটনা সে উল্লেখ করেছে যে আমি মির্জা সাহেবকে এই কথাগুলো বলেছি। কিন্তু তা সত্ত্বেও তিনি যখন ভিতরে যান, আমি একটা চিরকুট প্রেরণ করি তার কাছে যে আমি অভাবী, আমাকে সাহায্য করা হোক। তিনি তাৎক্ষণিকভাবে আমার জন্য 15 রুপিয়া পাঠিয়ে দেন। এটি আজ থেকে 150 বছর পূর্বের কথা। মৌলবী সাহেব বিজ্ঞাপনে আরো লিখেছেন, মির্জা সাহেব খুবই দানশীল এক ব্যক্তি এবং তার মুখের উপরও যদি কঠোর কথা বলা হতো তিনি অসন্তুষ্ট হন না বা অসন্তুষ্ট হতেন না। হযরত মসীহ ইসলামের বড় মনের অধিকারী হওয়ার প্রমাণ এবং অভাবীদের সাহায্য করার এটি কত চমৎকার একটি দৃষ্টান্ত। যদিও সেই অভাবী ব্যক্তি কঠোর ভাষায় কথা বলে, কিন্তু সে যখন হাত পাতে তিনি তাৎক্ষণিকভাবে 15 রুপিয়া তাকে সাহায্য স্বরূপ দান করেন। যদি সেই মৌলবী বিজ্ঞাপনে এই কথা উল্লেখ না করত, তাহলে পৃথিবীর কেউ জানতে পারত না যে কি ঘটেছে। এত নীরবে গোপনে তিনি তাকে 15 রুপিয়া দিয়েছিলেন সাহায্য স্বরূপ। এক অধিবেশনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বর্ণনা করেন, রাতে আমি স্বপ্নে দেখেছি যে আমাদের জামাতের এক ব্যক্তি ঘোড়া থেকে পড়ে গেছে। এরপর চোখ খুলে যায় আমার স্বপ্নে এটি দেখার পর। আমি চিন্তা করছিলাম যে এর তাবির কি হতে পারে। এই অবস্থায় তার তন্দ্রা হয় এবং এলহাম হয় যে তার অবিচলতায় ঘাটতি দেখা দেবে, চিড় ধরবে। এটি শুনে এক ব্যক্তি জিজ্ঞেস করেন যে হুজুর সে ব্যক্তিকে? তিনি বলেন, মসীহ ইসলাম বলেন যে আমি জানি সে কে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ বা অনুমতি না হবে আমি তা মানুষকে জানাই না বা জানাতে পারি না। আমার কাজ হলো কেবল দোয়া করা। হযরত মুন্সি আবদুল্লাহ সনোরি সাহেব বর্ণনা করেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একবার বাইতুল ফিকরে শায়িত ছিলেন, অর্থাৎ যেখানে বসে হুজুর বই পুস্তক লিখতেন, আর আমি হুজুরের পা টিপছিলাম। তখন জানালার কক্ষের জানালার সরম্পদ বা লালা মোলা অমল এসে করা নারে বা দস্তক দে। আমি দাঁড়িয়ে জানালা খুলতে যাচ্ছিলাম, কিন্তু হযরত মসীহ ইসলাম খুব দ্রুত গিয়ে আমার পৌঁছার পূর্বেই গিয়ে শিকল খুলে দেন, আবার গিয়ে ফিরে এসে নিজের স্থানে বসে পড়েন আর বলেন যে আপনি আমাদের অতিথি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অতিথি বা মেহমানের সম্মান করা উচিত। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন, একবারকার কথা, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম গুরুদাসপুর গিয়েছেন। প্রচন্ড গরম ছিল, গ্রীষ্মকাল ছিল। রাতের বেলায় তার বিশ্রামের জন্য বাড়ির ছাদে, খোলা ছাদে চারপাই বিছানো হয়েছে বা চৌকি পাতা হয়েছে। হযরত মুসা ইসলাম ঘুমানোর জন্য যখন ঘরের ছাদে যান, তখন দেখেন যে ছাদে কোনো পর্দার দেয়াল নেই, কোনো পর্দার ব্যবস্থা নেই। তিনি অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে খাদেমদেরকে বলেন যে আপনারা কি জানেন না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পর্দাহীন এবং বাউন্ডারি ওয়াল শূন্য ছাদে ঘুমোতে বারণ করেছেন? কেননা সেই ঘরে, যেহেতু সেই বাড়িতে আর কোনো উপযুক্ত খোলা উঠান ছিল না, জায়গা ছিল না, তিনি প্রচণ্ড তাপমাত্রা সত্ত্বেও নিচের ছাদের তলায় ঘুমানো পছন্দ করেছেন, খোলা ছাদে নয়। এটি সেই যুগ ছিল যখন সেই অঞ্চলে কোনো বিদ্যুৎ ছিল না, বৈদ্যুতিক পাখা ছিল না, যে যুগে পাঞ্জাবে প্লেগের প্রবল প্রাদুর্ভাব ছিল, আরো অগণিত মানুষ প্রতিদিন এই মরণ ব্যাধির শিকার হচ্ছিল, সেই সময় হযরত মৌলভী আব্দুল করিম সিয়ালকোটি রাদিয়াল্লাহু আনহু হুজুরকে নির্জনে দোয়া করতে শুনেছেন এবং এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হন। এই দোয়ায় তার কণ্ঠস্বরে, তার আওয়াজে এমন গভীর বেদনা এবং প্রদাহ ছিল যে শ্রোতার মন গলে যেত এটি শুনে। তিনি এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে আকুতি মিনতি করছিলেন যেভাবে কোনো মহিলা প্রসব বেদনায় অস্থির থাকে। হযরত মৌলভী সাহেব বলেন, আমি গভীর মনোযোগ সহকারে শুনেছি, তিনি আল্লাহর সৃষ্টির জন্য প্লেগের আজাব থেকে মুক্তির দোয়া করছিলেন। পারিবারিক বিষয়াদিতেও তার আদর্শ অসাধারণ ছিল। যে খাবারেই উপস্থাপন করা হতো, পরিবেশন করা হতো, তিনি তা খেয়ে নিতেন, আর কখনো কোনো খাবারে কোনো ত্রুটি বের করতেন না। ঘরের কাজকর্মে তার প্রকৃতি ছিল খুবই সাধাসিধে এবং কোনো প্রকার কৃত্রিমতা মুক্ত। প্রয়োজনের সময় অতি সামান্য কাজও নিজ হাতে তিনি করে ফেলতেন, কোনো কাজ করতে কোনো প্রকার লজ্জা বোধ করতেন না বা সংকোচ বোধ করতেন না। যেমন চারপাই বা বাক্স ইত্যাদি উঠিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় রাখা, বিছানা প্রস্তুত করা, বিছানা পাতা, বা কোনো মেহমানের জন্য খাবার বা বর্তন বাসন সাজানো বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা। মহামারীর যুগে অনেক সময় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নালী পরিষ্কার করাতেন, স্বয়ং দাঁড়িয়ে বা ড্রেন পরিষ্কার করাতেন। অনেক সময় এই সমস্ত নালী বা ড্রেনে নিজ হাতে পানি ফেলে ফিনাইল ইত্যাদি দিতেন পরিষ্কার করার জন্য। হযরত উম্মুল মোমেনিন কোন সময় অসুস্থ হলে তিনি সকল অর্থে তার দেখাশোনা করতেন, যত্ন নিতেন, আর কার্যত তিনি তার সেবা শুশ্রূষা করতেন। চরম ব্যস্ততা সত্ত্বেও ওষুধের ব্যবস্থা করতেন, নিজেই ওষুধ খাওয়াতেন, নিজ হাতে ওষুধ খাওয়াতেন, ওষুধ দিতেন, এমনকি প্রয়োজনে নিজ হাতে তার পাও টিপে দিতেন।
মোট কথা, তিনি তার আরাম এবং প্রশান্তির সব ব্যবস্থা করতেন। হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নিজের একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি যখন নতুন নতুন কাদিয়ানে এসেছেন বিয়ের পর, তখন তার আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস ছিল। তিনি ঘুমিয়ে গেলে হুজুর প্রদীপ নিভিয়ে দিতেন বা আলো বন্ধ করে দিতেন। এরপর যখন তিনি জেগে যেতেন, তখন ভয় পেয়ে তিনি বিচলিত হয়ে পড়তেন আর হযরত সাহেব আবার প্রদীপ জ্বালিয়ে দিতেন বা আলো জ্বেলে দিতেন। অবশেষে হুজুরেরই আলোতে ঘুমানোর অভ্যাস হয়ে যায়। এরপর এমন হয় যে ঘরের প্রত্যেক কোণায় বা প্রান্তে প্রদীপ রাখা শুরু হয়। সিঁড়ি, গোসলখানা, বিভিন্ন কক্ষ, খোলা জায়গা, সব জায়গায় প্রদীপ জ্বালানো হতো, আলো জ্বালানো হতো। আর শুধু এ কাজের জন্যই একজন খাদেম রাখা হয়েছিল। কখনো কখনো হযরত আম্মাজান ভালোবাসার সাথে হুজুরকে মনে করিয়ে দিতেন, স্মরণ করাতেন। আপনার নিশ্চয়ই সেই সময়ের কথা মনে আছে যখন আপনি আলোতে ঘুমাতে পারতেন না, আলো জেলে ঘুমাতে পারতেন না। আর এখন ঘরের প্রত্যেক কোনায় কোনায় প্রদীপ না থাকলে আপনার ঘুম আসে না। হযরত সাহেব এ কথা শুনে সব সময় আনন্দের সাথে মুচকি হাসতেন বা আনন্দের সাথে হাসতেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করতে গিয়ে লেখেন, তিনি বলেন, পৃথিবীকে আমরা বলছি, তিনি আলাইহিস সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছত্রচ্ছায়ায় বা অধীনে দশ দিন অতিবাহিত করলে সেই জ্যোতি লাভ হয় যা এর পূর্বে হাজার বছরেও পাওয়া যেত না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছত্রচ্ছায়ায় দশ দিন অতিবাহিত করার ফলে সেই জ্যোতি লাভ হয় যা এর পূর্বে হাজার বছরেও পাওয়া যেত না। অতএব তাই শেষ নসিহত হল, সব ধরনের জ্যোতি আমরা এই রসুল ও নিরক্ষর বা উম্মি নবীর অনুসরণে লাভ করেছি, আর যে ব্যক্তি তার অনুসরণ করবে সেও সেই জ্যোতি লাভ করবে। সে এমনই গ্রহণযোগ্যতা লাভ করবে যে তার সামনে কোনো কিছু অসম্ভব থাকবে না। জীবন্ত খোদা যিনি মানুষের দৃষ্টির অন্তরালে রয়েছে তিনি তার খোদা হয়ে যাবেন, এবং মিথ্যা সব খোদা বা উপাস্য তার পায়ের নিচে পদদলিত হবে, আর সে প্রত্যেকটি স্থানে কল্যাণমণ্ডিত এবং আশিসমণ্ডিত হবে, এবং ঐশী শক্তি এবং ক্ষমতা তার সাথে থাকবে। তিনি আলাইহিস সালাম নিজ অভিজ্ঞতার আলোকে এবং তার পর্যবেক্ষণের ফলে বিশ্ববাসীর সামনে জোরালোভাবে এই ঘোষণা দিয়েছেন, তার অনুসরণ নবুয়তের গুণ এবং বৈশিষ্ট্য দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, তার অনুসরণ নবুয়তের গুণ এবং বৈশিষ্ট্য দান করে, এবং তার আধ্যাত্মিক সুদৃষ্টি নবী সৃষ্টি করতে পারে। জাযাকাল্লাহ।